الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون.
ইনশাআল্লাহ
দুদিন
পর অর্থাৎ 26শে ডিসেম্বরে কাদিয়ানে জলসা সালানা আরম্ভ হচ্ছে। আল্লাহ তালা সার্বিকভাবে জলসাকে কল্যাণ মণ্ডিত করুন। উপমহাদেশ বিভক্ত হওয়ার পর কাদিয়ানের জলসা সালানা ততটা ব্যাপক এবং বিস্তৃতি রাখত না যতটা 47-এর পূর্বে ছিল, কিন্তু গত 2 দশক থেকে এই জলসা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে ব্যাপকতা লাভ করেছে, কর্মগণ্ডি প্রসারতা লাভ করেছে। 1991 সনে হযরত খলিফাতুল মসীহ রাবের সফর হয়েছে, অগণিত অনেক বড় সংখ্যায় মানুষ তাতে অংশ নিয়েছে। এরপর 2005 সনে আমি গিয়েছি, তখনও বিরাট জন সমাগম হয়। এরপর আল্লাহ তালার ফজলে উপস্থিতি বেড়েই চলেছে, যদিও 2005 যতটা ছিল ততটা নয়, কিন্তু তার সত্ত্বেও সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন থেকে জলসার ব্যবস্থাপনা সম্পর্কে কাদিয়ান থেকে রিপোর্টস আসছে, ব্যবস্থাপনা সম্পর্কে, জলসার প্রস্তুতি সম্পর্কে, তা দেখে রাবোয়ার জলসার চিত্র চোখের সামনে ভেসে ওঠে। এদিন আজ থেকে 27 বছর পূর্বে পর্যন্ত রাবোয়া এবং পাকিস্তানের আহমদীদের জন্য অদ্ভুত প্রাণচাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা করতে, যখন রাবোয়ায় সর্বত্র জলসার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রস্তুতি চলত, সর্বত্র এক আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনার প্রাণচাঞ্চল্য দেখা যেত। স্কুলে জামাতের স্কুল ছিল, জলসা সালানার অফিসারের পক্ষ থেকে প্রত্যেক আহমদী ছাত্রের কাছে ডিউটির ফর্ম আসত যা তারা পূরণ করত। জিজ্ঞেস করা হতো যে তারা কোথায় ডিউটি দিতে চায়। জলসার ব্যবস্থাপনার যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকত তাহলে বালক এবং যুবকদেরকে তাদের পছন্দ মোতাবেক ডিউটিতে নিয়োজিত করা হতো। ডিউটি নিজের পছন্দ মোতাবেক কেউ নিক বা জলসার ব্যবস্থাপনা প্রয়োজন অনুসারে কারোর উপর কোন দায়িত্ব অর্পণ করুক, যুবকদের ভিতর খেদমত এবং সেবা আর দায়িত্ব পালনের এক অদ্ভুত আগ্রহ এবং উৎসাহ দেখা যেত। 27 বছরে এক প্রজন্ম যাদের জন্ম হয়েছে, যারা এখন যৌবনে উপনীত হয়েছে, আর যারা যুবক ছিল তারা আনসারুল্লাহ প্রবেশ করেছে, বরং আনসারুল্লাহর সাফে আউয়াল অর্থাৎ 55 ঊর্ধ্ব বয়সের লোকদের সারিভুক্ত হয়েছে। বালক যারা যৌবনে উপনীত হয়েছে তারা হয়তো ডিউটি করার বা দায়িত্ব করার অভিজ্ঞতা রাখে না, দায়িত্ব পালনের অভিজ্ঞতা রাখে না, কেননা হয়তো হতে পারে না, কেননা জলসা হচ্ছে না, শুধু সেই ঘর বেঁধে রেখে যে সমস্ত ঘরে জলসার আলাপ আলোচনা হয়। বরং আমি আশা করি রাবার যে সমস্ত পুরনো ঘর আছে সে সকল ঘরে হয়তো জলসার আলাপ আলোচনা হয়েই থাকে, যদি আলোচনা না হয় হওয়া উচিত, যেন সেই পরিবেশ এবং সেই প্রেরণা আর সেই চেতনাকে আগত প্রজন্ম এবং বালকরা সতেজ রাখে, চির জাগরুক রাখে। এটি এই জন্য নয়, এটি নতুন প্রজন্মের আক্ষেপের উদ্দেশ্যে নয়, বরং নতুন প্রজন্ম যেন একটা সংকল্প হৃদয়ে বাঁধে, একটা সংকল্প থাকা উচিত যে সাময়িক নিষেধাজ্ঞা এবং বেঁধে নিষেধ আমাদেরকে মারতে পারবে না, আমাদেরকে নিরাশ করতে পারবে না। খোদার সামনে বিনত হওয়া এবং তার কাছে চাওয়ার পথে এই নিষেধাজ্ঞা বাদ সাধতে পারবে না। আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাসকে কোনোভাবে তা দোদুল্যমান করতে পারবে না, এই সন্দেহ সৃষ্টি করতে পারবে না যে সেই দিন আসবে কি আসবে না, যখন প্রত্যেক বালক, বৃদ্ধ এবং যুবক এক উৎসাহ, এক উদ্দীপনার সাথে সে যুগে জলসার প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে অংশ নিত। প্রত্যেক জলসার প্রত্যেক শ্রোতা শ্রোতার আত্মার প্রশান্তির বা পরিতৃপ্তির ব্যবস্থা হতো। এই কথাগুলো নতুন প্রজন্মেরও জানা উচিত, পরে জন্মগ্রহণকারী প্রজন্ম জনতা জানতে পারে। বরং গত 15-16 বছরে যে সমস্ত সন্তান সন্ততি বা বাচ্চাদের জন্ম হয়েছে, তারাও এখন যৌবনে উপনীত হয়েছে, তাদেরও জানা থাকা উচিত যে জলসার সেই পরিবেশ কেমন হতো। রাবোয়া এক দরিদ্র কনের মতো সাজত, বাজার সাজানো হতো, সাময়িক বাজার বসত, লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা তাদের পছন্দ অনুসারে সরবরাহ করার উদ্দেশ্যে বিশেষ ট্রেন এবং বাস আসত। প্রত্যেক ঘরের গৃহবাসীরা নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে ঘরকে অতিথিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করত, আরামদায়ক করার চেষ্টা হতো, সাজাত তারা ঘরের উঠানে আঙ্গিনায়। অতিরিক্ত মেহমানদের জন্য তাবু বসানো হতো, কেননা ঘর এত ছোট যে মেহমান এবং মেজবানের একই সাথে তাবু ছাড়া ঘরে অবস্থান করা সম্ভব হতো না। কোনো কোনো ঘরের সদস্যরা ঘরের সকল কক্ষ অতিথিদের দিয়ে দিতেন এবং নিজেরা উঠানে তাবুতে রাত কাটাতেন। তো এক কথায় কুরবানি এবং আত্মত্যাগের অদ্ভুত দৃষ্টান্ত, বিস্ময়কর দৃষ্টান্ত সামনে আসত এবং রাববাসীরা তা দেখাতেন এবং প্রদর্শন করতেন। প্রতিটি চেহারায় আনন্দ এবং উচ্ছ্বাস দেখা যেত, এজন্য যে আমরা অতিথি সেবা করছি। তো এই কথাগুলো, এই বাস্তব সত্যগুলো যেন অতীতের কাহিনী না হয়, এগুলো আমাদের নিরাশ করার জন্য না, বরং এই এই উচ্ছ্বাস, এই প্রাণচাঞ্চল্য, এই হাসি খুশি মুখর পরিবেশ আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের জন্য শিক্ষা হলো খোদার রহমতের ব্যাপারে নিরাশ হবে না, তার কাছে চাইতে থাকো। আল্লাহ তাআলা বলেন যে আমার রহমত সম্পর্কে তোমরা নিরাশ হবে না। আমরা এই কথার উপর বিশ্বাস রাখি, যা আল্লাহ তাআলা তার এক নবীর বরাতে কোরআনে তা উল্লেখ করেছেন যে মাই ইয়াকনাত মির রাহমাতি রাব্বিহি ইল্লাল দালুন, ভ্রষ্টরা ছাড়া কে নিজের প্রভুর রহমত সম্পর্কে নিরাশ হতে পারে। সেদিন ফিরে না আসার ব্যাপারে আমাদের কোনো নৈরাশ্য নেই, বা কিভাবে আসবে সেই বিষয়ে আমাদের কোনো আমরা নিরাশ নই, সেদিন যেভাবে আমি বলেছি অবশ্যই ফিরে আসবে। আমরা সেই খোদার পবিত্র শক্তি এবং কুদরতের উপর দৃঢ় বিশ্বাস রাখি। মুসলিম ইসলাম বলেন যে যখন কঠোরতা বা কঠোর পরিস্থিতি চরম রূপ ধারণ করে এবং মুক্তির কোন রাস্তা যখন বাকি না থাকে, এমন অবস্থায় আল্লাহ তাআলার আদি সুন্নত এবং রীতি হল তিনি তার বিনয়ী বান্দাদের অবশ্যই পাশে দাঁড়ান। অতএব আমরা যদি বিনয়ের সাথে তার কাছে চাইতে থাকি, যাচনা করতে থাকি, তাহলে অবশ্যই তিনি সাহায্যের জন্য ছুটে আসেন এবং আসবেন। যখন সকল পথ এবং রাস্তা বন্ধ হয়ে যায়, সকল উপায় উপকরণ দ্বার রুদ্ধ হয়ে যায়, তখন তাওয়াব খোদার অর্থাৎ অতি স্নেহের সাথে প্রত্যাবর্তনকারী খোদার রাস্তা খোলা থাকে। আল্লাহ তাআলা স্বয়ং এক স্থানে বলেন যে হুয়াল্লাযী নাযযালাল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়া ওয়ালিউল হামিদ। তিনি নৈরাশ্যের পর, নৈরাশ্যকর পরিস্থিতির পর বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমতের বিস্তার ঘটিয়ে থাকেন। তিনি কার্যনির্বাহক এবং প্রশংসার অধিকারী। তো এটি খোদার আধ্যাত্মিক এবং বস্তু জগতে এটি খোদাতালার নিয়ম এবং রীতি। আল্লাহতালা নিরাশ লোকদেরকে আল্লাহতালা রহমতে সিক্ত করেন, যেখানে এটি তার সার্বজনীন নিয়ম। সেখানে বিশেষ বান্দাদের সম্পর্কে তিনি বলেন যে আল্লাহতালা আল্লাহ ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ ঈমান আনয়নকারীদের বন্ধু। এমন লোকদেরকে খোদা তালা নিরাশ করেন না, বরং এমন মানুষ যারা তার সামনে বিনত হয়, যারা বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে থাকে, তাদের অবশ্যই তিনি পাশে দাঁড়ান, তাদের সাহায্যের জন্য তিনি অবশ্যই ছুটে আসেন। স্বীয় রহমত এবং করুণার জগৎকে তাদের জন্য তিনি বিস্তৃত করেন, যার ঘোষণা খোদা তালা এভাবে করেছেন যে ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। মুমিন এবং সৎকর্মশীলদের দোয়া তিনি গ্রহণ করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে বহুগুণ বাড়িয়ে ফেরত দেন। অতএব খোদার দানের রীতি এবং তার দানের যে মান, তা মানবীয় চিন্তার অনেক ঊর্ধ্বে। অতএব আমরা যেখানে এমন খোদার উপর বিশ্বাস রাখি, সেখানে পরিস্থিতি এবং অতীতের বিভিন্ন স্মৃতি আমাদেরকে নিরাশ করবে, এটি হতেই পারে না, বা এর কোনো কারণ নেই। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন যে অনেক সময় মানুষ মনে করে যে এখন মুক্তির বা পরিত্রাণের সকল পথ বন্ধ বা রুদ্ধ, অর্থাৎ মানুষের নিয়ন্ত্রণে মুক্তির কোনো রাস্তার থাকে না, এমন কথা যখন মানুষ মনে করে তখন লা তাকনাতু উমের রহমাতিল্লাহ ওয়া ইয়ানশুরু রহমাতা, এর দৃশ্য এক দুর্বল বান্দা তখন দেখে। অতএব আমাদের জন্য আবশ্যক হল নিজেদের দিবারাত্র দোয়ায় অতিবাহিত করা, বিশেষ করে এই জলসার দিনগুলোতে জলসায় সমাগত মানুষ যারা জলসায় অংশগ্রহণ করছেন, কাদিয়ানের অবস্থানের প্রতিটি মুহূর্তকে দোয়ায়, প্রতিটি মুহূর্ত দোয়ায় অতিবাহিত করুন। বিশেষ করে পাকিস্তান থেকে আগত আহমদেরা স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা বলেন যে পথ ভ্রষ্টরা আর কেউ খোদার রহমতের ব্যাপারে নিরাশ হতে পারে না। এই নৈরাশ্য অন্যদের সাজে, আমরা তো ভ্রষ্টদের অন্তর্ভুক্ত নই, আমরা ভ্রষ্ট নই, আমরা শেষ যুগের মাহদীর মান্যকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মসিহ এবং মাহদীর কল্যাণে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছেন। আমাদের ভ্রষ্টতায় হাবুডুবু খাওয়ার পরিবর্তে সোজা পথে চলা শিখিয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আহমদিয়া মোটের উপর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই সত্যকে বোঝে, সে কারণেই তো ইমানের দৃঢ়তার কল্যাণে তারা কষ্ট সহ্য করছেন আর আল্লাহর সন্তুষ্টির জন্য। আহমদীয়দের বিরোধীরা তাদেরকে যে কষ্টের মুখে ঠেলে দেয় সেই কষ্ট তারা ভ্রুক্ষেপ করেন না, আর এ কারণেই নিজেদের শহীদদের কোনো হাহুতাশ না করে সম্মানজনকভাবে তাদের দাফন করার পর, কবরস্থ করার পর দোয়ায়রত অবস্থায় নিজ গৃহে ফিরে আসেন, আর নিজেদের অশ্রুধারা তারা শুধু খোদার দরবারেই অশ্রু বিসর্জন দেন, অন্য কারো সামনে নয়। কিন্তু দু একটি ব্যতিক্রমও আছে, কেউ কেউ পেরেশান হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, অথচ এমন লোকদের কতক আছেন যারা ভালো ধর্মীয় জ্ঞান রাখেন, জামাতের কাজেও তারা নিয়োজিত, তারা বলেন বা কেউ কেউ আমাকে লেখেনও যে পরীক্ষার এই যুগ যে দীর্ঘ হয়ে চলেছে, আমরা ইতিপূর্বে শুনতাম যে কাল বা পরশু এই কষ্টের যুগ কেটে যাবে, তারা লেখেন যে এই কাল বা পরশুর এই যুগ যে ফুরাচ্ছে না, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এই হলো তাদের কথা। হুজুর বলছেন সর্বদা স্মরণ রাখবেন জাতিগত জীবনে দিনের তেমন কোনো গুরুত্বই নেই, জাতিগত জীবনে কয়েক বছরেরও কোনো গুরুত্ব নেই, উন্নয়নশীল বা যে সকল জাতির উন্নতি করার থাকে তারা শুধু একটি মোর্চা বা একটি ফ্রন্টকে দেখে না, শুধু একদিকেই তারা দৃষ্টি রাখে না, তারা জাতির সার্বজনীন উন্নতিকে সামনে রাখে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় পাকিস্তানে যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতেও জামাতের উন্নতির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে, বরং পাকিস্তানেও আল্লাহ তাআলার ফজলে উন্নতি গতি বেড়েছে। হ্যাঁ, কিছু কঠোরতা আমরা সম্মুখীন হচ্ছি, কিছু বিধিনিষেধ আছে আমাদের উপর, প্রাণের এবং সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। খলিফা ওয়াক সরাসরি জামাতের সাথে এবং জামাত সরাসরি খলিফা ওয়াকের সাথে প্রত্যক্ষ সাক্ষাতের বাসনা রাখে, কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, এটি নিজের জায়গায় বাস্তব এবং সত্য, কিন্তু খোদা তালা অনুগ্রহ করত এর স্থানে এক ধরনের মোলাকাতের ব্যবস্থা রেখেছেন, এমটিআর মাধ্যমে আমরা সেই সুযোগ পাচ্ছি এবং উপভোগ করছি। পাকিস্তানে জলসা এবং ইজতেমার উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এমটিআর মাধ্যমে অনেক অগণিত জলসা এবং ইজতেমায় পৃথিবীর সকল আহমদি, পাকিস্তানি আহমদি সহ এতে অংশীদার হচ্ছে। তবে খোদা যেখানে নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ সত্ত্বেও আধ্যাত্মিক আমন্ত্রণের, আধ্যাত্মিক খাদ্য পানীয়ের রাস্তা বন্ধ করেননি, তাই যেখানে খোদার এত এহসান, এত অনুগ্রহ, সেখানে কখনো কোনোভাবে কারো হৃদয়ে নৈরাশ্যকর চিন্তা ভাবনা যেন দানা বাঁধতে না পারে, বরং এই দিনগুলোতে রাবোয়াবাসী এবং পাকিস্তানিদেরকে নিজেদের ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে দোয়ায় রূপায়িত করা উচিত, দোয়ায় রূপান্তরিত করা উচিত। নিজের কল্পনার জগতে আমি রাবোয়ার জলসার সময়কার হাসি উচ্ছ্বাস পূর্ণ পরিবেশ, পবিত্র এবং পূত পরিবেশ নিয়ে যখন চিন্তা করি, খোদাতালার পবিত্র কুদরত যা সত্যিকার অর্থে আহমদীয়দের বিজয়ের কুদরত তা নিয়ে ভাবি, আর এটি প্রত্যেক আহমদের করা উচিত। সেই এটি সেই তকদির এবং সেই নিয়তি যা মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ধর্মকে পৃথিবীতে জয়যুক্ত করার নিয়তি এবং জয়যুক্ত করার তকদির, যা মোহাম্মদ মসির জামাতে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এবং তকদির, যা অন্যান্য জাতি মত পাকিস্তানিদের ভিতরও মসিমদের সত্যতা অলৌকিকভাবে প্রকাশিত হওয়ার তকদির, তাই আমাদের দোয়াতে আমাদের দোয়াকে দোয়াকে একটা বিশেষ ভাষা দিয়ে এই ঐশী তাকদীরকে খোদা তালার দরবারে পরম বিনয়ের সাথে এই তাকদীর এবং এই নিয়তির জন্য নিয়তি প্রকাশিত হওয়ার জন্য দোয়া করা হচ্ছে। রাবুয়ার রাবুয়ার এই সৌন্দর্য এবং হাসি উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে পরিবেশ থেকে আমার কল্পনার জগতে রাবুয়ার জলসায় জলসা গায়ে আনাগোনার মানুষের ভিড়ের কথাও আমার কল্পনার জগতে আসে, কিন্তু সেই ভিড়ে কখনো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ ছিল না। পুরুষ নারীরা নিজেরাও বুঝতেন এবং অনুধাবন করতেন, কোনো জায়গায় সামান্য ভুলভ্রান্তি হলেও খোদ্দাম এবং আতফাল যারা ডিউটিতে নিয়োজিত থাকত, যারা মানুষকে রাস্তা দেখানোর জন্য দায়িত্বে নিয়োজিত থাকতেন, তারা তাদের দৃষ্টি আকর্ষণ করতেন। আর দৃষ্টি আকর্ষণের পর তাৎক্ষণিকভাবে সবাই নিজ নিজ রাস্তায় ফিরে আসতেন। মানুষের চলমান একটি ধারা দেখা যেত, যেভাবে পানি প্রবাহিত হয় এভাবে মানুষ জলসা গাহের দিকে এগিয়ে যেতেন এবং জলসা শেষ হওয়ার পর ফিরে আসতেন। একদিকে পুরুষ হাঁটত রাস্তার, ওপর দিকে মহিলারা। প্রত্যেক পুরুষ মহিলার পবিত্রতা এবং সম্ভ্রমের ব্যাপারে সচেতন ছিল, আর প্রত্যেক নারী নিজ সম্ভ্রমের ব্যাপারে সচেতন ছিলেন, লজ্জাবোধের ব্যাপারে সচেতন ছিলেন। পুরুষ মহিলা পরস্পরের রাস্তায় হাঁটার প্রশ্নই উঠে না বা কোনো প্রকারের সংঘর্ষের প্রশ্নই উঠে না। পর্দা মেনে চলা এবং দৃষ্টি অবনত রাখার দৃষ্টান্ত সর্বত্র দেখা যেত। এই দৃশ্য মানুষকে কল্পনার জগতে মদিনার গলিতেও নিয়ে যায়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পুরুষ এবং নারী যেন পৃথক পৃথক রাস্তায় হাঁটে, মহিলারা যেন একদিক হয়ে দেয়াল ঘেঁষে হাঁটেন, এটি মেনে চলার ব্যাপারে মহিলারা এত যত্নবান ছিলেন, রওয়ায়েতে আছে হাদিসে আছে যে অনেক সময় মহিলাদের চাদর দেয়ালের পাথরে আটকে যেত। এতায়াতের উন্নত মান প্রদর্শনের উদ্দেশ্যে এমনটি করা হতো এবং নিজের পবিত্রতা এবং সম্ভ্রমের হেফাজত ছিল উদ্দেশ্য। তেমন দৃশ্য আমরা রাবুয়াতেও দেখতাম জলসার দিনগুলোতে। ইসলামী ঐতিহ্য এবং ইসলামী ভাবধারার দৃষ্টান্ত রাবুয়ায় আগত ব্যক্তিরা বছরের অন্য সময়ও দেখত এবং বিশেষভাবে জলসার সময় তা পরে দৃষ্ট হতো। কাদিয়ানের অলিগলিও ছোট এবং সংকীর্ণ, তাই এই প্রেক্ষাপটে আমি কাদিয়ানের জলসায় অংশগ্রহণকারীদেরকে বলব যেহেতু অনেকেই প্রথমবার জলসায় অংশগ্রহণ করছেন পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন পরিবেশ থেকে আগত মানুষ, তারা অনেক সময় মনে থাকে না নিজ 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 রাস্তায় চলার কথা। কর্তব্যরত কর্মীর স্মরণ করানোর অপেক্ষা না করে পুরুষ এবং মহিলারা নিজ নিজ রাস্তায় হাঁটতে অভ্যস্ত হন। কাদিয়ান সম্পর্কে ও আহমদেরাও আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এটি লিখেছে যে সেখানে ইসলামের শিক্ষা বা ইসলামের মূল্যবোধ মূল্যবোধের একটা জীবন্ত প্র্যাকটিস দেখা যায়। এই আদর্শ আজও কাদিয়ানে জীবন্ত থাকা চাই। যখন অনেক ও আহমদীয় দূর দূরান্ত থেকে কাদিয়ানা জলসায় এসে থাকবেন, তাই লজ্জাবোধ এবং পবিত্রতার সম্ভ্রমের হেফাজতের পাশাপাশি জলসায় অংশগ্রহণকারীরা নিজেদের নামাজের ব্যাপারেও সচেতন হন, নামাজের হেফাজতের ব্যাপারে যত্নবান হন। আজানের ধ্বনি শোনা মাত্রই সবাই যেন মসজিদের দিকে হাঁটতে অভ্যস্ত হয়। একইভাবে জলসার কার্যক্রম বা অনুষ্ঠানমালা চলাকালে জলসা মনোযোগ সহকারে শোনার ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। এই মুসলিম ইসলাম জিভাই বলেছেন যে জলসা কোনো জাগতিক মেলা নয়, প্রাপ্ত সংবাদ অনুসারে সেখানে প্রায় 6-7 হাজার মানুষ এখন বাইরে থেকে সমবেত হয়েছেন। সবাই জলসার যে পবিত্রতা আছে সেই ব্যাপারে সচেতন হন। বরং পাকিস্তান থেকে আগত অনেকেই এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি জলসায় অংশগ্রহণ করে আধ্যাত্মিকভাবে লাভবান হওয়ার সুযোগ দিয়েছেন। তাই প্রকৃত মোমেনের মতো জলসা থেকে পুরোপুরি লাভবান হওয়ার সকলকে চেষ্টা করা উচিত। নসিহত, সদুপদেশ এবং হেদায়েতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। তো আমি প্রেক্ষাপটে স্মরণ করাতে চাই যে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেকের হৃদয়ে এবং কর্মে কোরবানি এবং আত্মত্যাগের একটা বহিঃপ্রকাশ থাকা চাই। আবাস এবং খাদ্য পানীয় যেন কোনো বিশৃঙ্খলা না থাকে। জলসাগাহে প্রবেশ এবং বহির্গমনের সময় যেন কোনো বিশৃঙ্খলা না থাকে। প্রায় সময় বিশৃঙ্খলা দেখা দেয় স্বার্থপরতার কারণে। নিজের অধিকার প্রথমে নেয়ার চেষ্টার কারণে। তাই তুচ্ছাতে তুচ্ছ বিষয় থেকে আরম্ভ করে সকল বড় বড় ক্ষেত্রে যদি আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে বিশৃঙ্খলা থাকার কথা নয়। অনেক সময় অনেক স্বার্থপর বা হিংসুক যারা হিংসার কারণে চায় এবং অনেক সময় তারা হীন চেষ্টা করে যেন কোনোভাবে কোনো ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেয় যেন তারা নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে। তাই সবসময় স্মরণ রাখবেন যে কোনো আহমদীর এমন হিংসুককে এমন সুযোগ দেয়া উচিত নয়, উচিত হবে না। যে কারণে জামাত দুর্নাম হতে পারে বা কোনো প্রকারের ক্ষয়ক্ষতির আশঙ্কাও এর ফলে দেখা দিতে পারে। কাদিয়ানে হিন্দুরা বসবাস করে, শিখও থাকে, খ্রিস্টানদেরও বসতি এটি। প্রত্যেক আহমদের উচিত হবে সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সম্মান করা। সচরাচর সেখানকার মানুষ খুব ভদ্র, কিন্তু কেউ যদি কোনো অন্যায় আচরণ করে ও আপনারা নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। কাদিয়ানে বসবাসকারীদেরও এ ব্যাপারে সাবধান থাকতে হবে। অনেক সময় কোনো মেহমানের ভুলের কারণে মেজবান বা স্থানীয়রা খেপে যায় বা রেগে যায় বা কোনো কথা শুনে হঠাৎ করে রাগান্বিত হয়। এমন রাগ বা ক্রোধ বা আবেগ কোনোভাবে প্রকাশিত হওয়া উচিত নয়, যার ফলে ফেতনা ফাসাদ বা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। একইভাবে স্থানীয় সেখানে বসবাসকারীরা পরস্পর সালামের অভ্যাস করুন, কাউকে জানুন বা না জানুন, যেন ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধের পরিবেশ যেন সমৃদ্ধ হয়। যাই হোক, আমি যেভাবে বলেছি জলসার এই দিনগুলো যেখানে পাকিস্তানে বসবাসকারী আহমদীদের জন্য বিশেষ দিন, এই দিন আপনারা দোয়ায় অতিবাহিত করবেন। সেখানে পাকিস্তান থেকে আগত আহমদেরা যারা কাদিয়ানে এসেছেন তারা এবং পৃথিবীর অন্যান্য স্থান থেকে আগতরা আর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন সকলেই এই কয়েকটি দিন বিশেষভাবে দোয়াতে অতিবাহিত করুন। জলসায় অংশগ্রহণকারীরা বিশেষভাবে প্রতিটি মুহূর্ত দোয়ায় কাটিয়ে দিন আর কাটাতে পারেন, কেননা তাদের জলসায় অংশগ্রহণের অন্য কোনো উদ্দেশ্য নেই। আধ্যাত্মিক ভাবে কল্যাণ মণ্ডিত হওয়া ছাড়া, নিজের তরবিয়তের বাসশিক্ষার ব্যবস্থা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই তাদের জলসায় আসার, আর এখানে তাদের অন্য কোনো কাজও নেই। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন মোহাম্মদ মসির এই আবাসস্থলে একটা আধ্যাত্মিক পরিবেশে এত বড় সংখ্যায় আপনাদের এখানে সমবেত হয়ে আল্লাহর দরবারে দোয়ার সুযোগ আপনারা পাচ্ছেন। তার ফজল এবং কৃপা ভিক্ষা চান, তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিশেষ করে পাকিস্তান থেকে তারা অংশগ্রহণ করছেন, তারা পাকিস্তানে আহমদীদের কষ্টকর কষ্টদায়ক অবস্থা এবং দেশীয় অবস্থার উন্নতির জন্য দোয়া করুন। এটি খোদার বিশেষ অনুগ্রহ যিনি আমাদেরকে আশ্বস্ত করেন, এই নিশ্চয়তা দেন যে ওদৌনি আস্তাজিব লাগুম, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া গ্রহণ করব। তাই পরিবেশ পরিস্থিতির নিরিখে বলছি যে এর তুলনায় উত্তম পরিবেশ আর কখন হস্তগত হতে পারে যখন বান্দা খোদার দরবারে চাইবে। আজকাল পাকিস্তানের আহমদেরা বড় উৎকণ্ঠার ভিতর জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি উৎকণ্ঠিত এবং বেকুল মানুষের দোয়া গ্রহণ করেন। তাই এই দিনগুলোতে নিজেদের বেকুলতাকে অশ্রুধারার মাধ্যমে আল্লাহর সামনে প্রকাশ করুন এবং আল্লাহর এই প্রতিশ্রুতি যেন আপনাদের ক্ষেত্রে পুরা হয়। আল্লাহ তাআলা বলছেন যে আম্মাই ইউজিবুল মুদাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফু সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আ ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। বাক্যে আছে যে বেকুল হৃদয়ে যখন তাকে ডাকে তার দোয়া শুনে, তার কষ্ট দূর করে এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন। আল্লাহ তার সত্ত্বেও কি আল্লাহর সাথে কোনো উপাস্য আছে বলে মনে করো? অনেক খুব স্বল্পই তোমরা সদুপদেশ গ্রহণ করো এই সম্পর্কে বা দোয়া গৃহীত হওয়া সম্পর্কে বা ইয়াতে প্রতিপাদ্য বিষয় সম্পর্কে। আজ মুসা ইসলাম বলেন যে দোয়ার ভিতর গৃহীত হওয়ার লক্ষণ তখন প্রকাশ পায় যখন তাতে ব্যাকুলতা চরম পর্যায়ের হয়। চরম পরম ব্যাকুলতা যখন প্রকাশ পায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া গৃহীত হওয়ার লক্ষণ এবং উপকরণও সৃষ্টি হয়। প্রথমে উপকরণ আকাশে, উপকরণের সিদ্ধান্ত আকাশে হয়, এরপর তা পৃথিবীতে দেখা যায় বা প্রকাশ পায়। এটি সামান্য কোনো কথা নয়, বরং এক মহান বাস্তবতা। সত্য কথা হলো যে খোদা তালার বিকাশ এবং প্রকাশ দেখতে চায়, তার দোয়া করা উচিত। তাই দোয়ার ফলাফলকে যদি পৃথিবীতে দেখতে হয় প্রথমে আকাশ আরশকে প্রকম্পিত করতে হবে। আপনারা কয়েক সহস্র আহমদি যারা নিজেদের বঞ্চনা দূর করা এবং এক বিশেষ পরিবেশকে উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা জসায় দিয়েছেন, আপনাদের নিজেদের এই ব্যাকুলতাকে সঠিক খাতে পরিচালিত করে নিজেদের জাগতিক এবং আধ্যাত্মিক সুন্দর জীবনের বিধান করুন। যারা সেখানে ডিউটিতে আছেন বা কর্তব্যরত আছেন তারা এই কথা মনে করবেন না যে তাদের একমাত্র উদ্দেশ্য হল ডিউটি করা। এই সেবা কর্মে অবসরত থাকুন, কিন্তু চলাফেরা উঠা বসায় খোদার স্মরণে নিয়োজিত এবং রত থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সেই সুযোগ এবং সেই তৌফিক দিন। আমি পূর্বেই বলেছি যে জলসায় অংশগ্রহণকারী শুধু পাকিস্তানি নয়, বরং যারাই জলসায় অংশগ্রহণ করছেন এটি থেকে পুরোপুরি লাভবান হওয়ার চেষ্টা করুন। পরিবেশ ও এখন অনুকূল, সেই পরিবেশকে লুফে নেন আপনারা, বিশেষ করে পাকিস্তানিরা। তাদের বিশেষ অবস্থার কারণে যে ব্যাকুলতা উৎকণ্ঠা বিরাজ করছে তাদের মন এবং মস্তিষ্কে, সেটা খোদার দরবারে নিবেদন করুন। আল্লাহ বলেছেন যে তিনি ব্যাকুল মানুষের দোয়া গ্রহণ করেন। এমন ব্যাকুল যারা শুধু নিজেদের জন্যই দোয়া করবে না বা করছে না, বরং তারা জামাতের জন্য দোয়া করছে, তারা সামগ্রিক স্বার্থের জন্য দোয়া করছে। আর পৃথিবীতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম প্রতিষ্ঠা, ধর্মের জন্য তারা দোয়া করছে, এমন ব্যাকুল মানুষের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করেন, কবুল করেন। শুধু এটি নয়, বরং এই পৃথিবীর মানুষের প্রতি সহমর্মিতার কারণে যে কোনো ধর্মের অনুসারীদেরকে তারা ধর্মে ধ্বংসের হাত থেকে রক্ষার বা বাঁচানোর জন্য দোয়া করে। এমন লোকদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করেন যারা সৃষ্টির প্রতি সহানুভূতি রাখে, মানুষের প্রতি সহমর্মিতা রয়েছে তাদের হৃদয়ে, ধর্মের প্রতি তারা আগ্রহী। আল্লাহ তাআলা শুধু এই কথা বলছেন না যে তোমাদের ব্যাকুল অবস্থার দোয়া কবুল করো তো আমি কষ্ট দূর করব, তোমাদের ব্যক্তিগত এবং জামাতি কষ্ট আমি দূর করব। তোমাদেরকে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। আল্লাহ তাআলা কষ্টের সুরাহা শুধু কষ্ট দূর করার মাধ্যমে করছেন না, বরং আল্লাহ তাআলা বলছেন যে ইয়াজা আলুকুম খুলাফা আল আরদ, তিনি পৃথিবীর উত্তরাধিকারী করবেন তোমাদেরকে। পূর্বেও করে এসেছেন, ভবিষ্যতেও এটি তার তাকদীর। তো এটি হলো সেই ঐশী তাকদীর, তাই নৈরাশ্যের প্রশ্নই ওঠে না। শুধু কষ্টই দূর হবে না, বরং তিনি কষ্ট দূর করার পর পৃথিবীর উত্তরাধিকারী তোমাদের করা হবে। তাই নিজেদের সীমাবদ্ধতা এবং সহায় সম্বলহীনতা নিয়ে শুধু রোদন বা বিলাপ করবে না, এ কথা শুধু বলে বেড়াবে না যে কাল এবং পরশু কবে আসবে। যদি তোমাদের বিনয় এবং উৎকণ্ঠার সাথে ব্যাকুলতার সাথে কৃত দোয়া যদি গৃহীত হয়, তাহলে তোমাদের কষ্ট দূর করো তো কাল এবং পরশু তো আসবেই, শুধু আসবেই না, বরং এর ফলে বিরোধীদেরকে তোমাদের দয়া মায়ার উপর তখন ভরসা করতে হবে। অতএব সেই প্রকৃত প্রভু এবং মাবুদের সামনে ঝুঁকে তা প্রকৃত অর্থে তার ইবাদতের চেষ্টা করুন। সকল প্রকারের নৈরাশ্য, শিরিক বা পৌত্তলিকতা বর্জন করুন, তা প্রচ্ছন্ন বা সুপ্ত শিরিকই হোক না কেন, তা থেকে তা এড়িয়ে চলুন। নিজ ভবিষ্যৎ প্রজন্মকে তা থেকে রক্ষা করুন, তাহলে ইনশাআল্লাহ আমরা খোদার নেয়ামতের ওয়ারেস এবং উত্তরাধিকারী হব। তাই আমাদের খোদা কত প্রিয় সত্তা, যিনি বলেন যে তোমরা যদি আমার একনিষ্ঠভাবে আমার ইবাদতকারী হও, তাহলে তোমাদের ব্যাকুল হৃদয়ের দোয়া তোমরা যতটা চাও তার তুলনায় অনেক বেশি ফল দিয়ে থাকি। এই সন্দেহে থেকো না যে জানি না আমাদের এই ব্যাকুল হৃদয়ের কান্না খোদা পর্যন্ত পৌঁছবে কিনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের অতি নিকটে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে খোদা তাআলা এ কথাই বলছেন, আল্লাহ তাআলা এত কাছে যে বিশুদ্ধ চেতে যখন এক দাস দোয়া করে আমি তার দোয়ার সাড়া দেই, দোয়ায় সাড়া দেই, কিন্তু একটি শর্ত আছে, তুমি ব্যাকুলতার সাথে যে দোয়া আরম্ভ করেছ তা স্থায়ীভাবে করে যেতে হবে, আর আমার নির্দেশাবলী মেনে চলতে হবে, আমার নির্দেশাবলী অনুসারে জীবনযাপন করতে হবে, আমি যা বলি সে সমস্ত কথা আমার ডাকে সাড়া দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে দোয়া এবং দোয়া গৃহীত হওয়ার যুগের মধ্যবর্তী সময়ে পরীক্ষার পর, অনেক সময় পরীক্ষার পর পরীক্ষা আসে, এমন পরীক্ষা আসে, এমন এমন পরীক্ষা আসে যে কোমর ভেঙে দেয়, কিন্তু অবিচলতার সাথে নেক ফিতরত মানুষ এই সমস্যা এবং পরীক্ষার সময় নিজ প্রভুর দানের সৌরভ পায়, আর অন্তর্দৃষ্টির ভিত্তিতে দেখে যে এরপর খোদার সাহায্য আসতেই যাচ্ছে। মুসলিম ইসলাম বলছেন যে আল্লাহ তালার সাহায্যের সৌরভ তারা লাভ করে। আমরা জামাত হিসেবে এই বিরোধিতা এবং এই কষ্ট সত্ত্বেও শুধু আল্লাহর সাহায্যের সৌরভ এবং সুগন্ধই পাচ্ছে না, বরং আল্লাহর সাহায্যের সুমিষ্ট ফল খাচ্ছে। এতে সন্দেহ নেই যে আমরা আমাদের প্রতিটি জীবনের যে কোরবানি এবং নজরানা পেশ করা হয় তার জন্য আমরা আফসোস করি, দুঃখিত হই এবং কষ্টও হয়, কিন্তু এই শাহাদত, এই কোরবানি, এই ত্যাগ খোদা তালার সন্নিধানে গ্রহণযোগ্যতা পেয়ে জামাতকে ফলে সমৃদ্ধ করছে। তিনি বলেন যে এই পরীক্ষা আসার পিছনে একটা রহস্য হল দোয়া গৃহীত হওয়ার জন্য হৃদয়ে প্রেরণা সৃষ্টি হওয়া, কেননা ব্যাকুলতা এবং উৎকণ্ঠা যতটা বাড়বে ততই আত্মা এবং হৃদয় বিগলিত হবে এবং এটি দোয়া গৃহীত হওয়ার একটি লক্ষণ। তাই কখনো ভয় পাওয়া উচিত নয়, অধৈর্য দেখানো উচিত নয়, নিজ খোদার সম্পর্কে প্রতারণা করা উচিত নয়, কখনো মনে করা উচিত নয় যে আমার দোয়া গৃহীত হবে না বা হয় না। খোদা তালা যে দোয়া কবুল করেন এমন সন্দেহ খোদার এই বৈশিষ্ট্যকে, এই গুণবাচক নামকে অস্বীকার করার নামান্তর, অর্থাৎ আমার দোয়া কবুল হবে না, এ কথা বলা খোদার একটি বৈশিষ্ট্যকে অস্বীকার করা। তাই তাই আজ পাকিস্তানের আহমদীদের তুলনায় এই কথাকে বেশি বুঝবে, বা ভারতের কোন কোন অঞ্চলের আহমদে যাদের উপর জুলম অত্যাচার হচ্ছে, যারা কঠোর পরিস্থিতির সম্মুখীন, বা পৃথিবীর অন্য কিছু দেশের আহমদে যারা কঠোর পরিস্থিতির মোকাবেলা করছেন, তাদের তুলনায় কে কথা বেশি জানে যে ব্যাকুলতা বা উৎকণ্ঠা কাকে বলে। সুতরাং যখন ব্যাকুলতা সৃষ্টি হয়, তখন হৃদয় যখন ব্যাকুল হয়ে যায়, সেটি আসলে দোয়া গৃহীত হওয়ার সন্নিকটবর্তী সময় হয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আজকে জলসায় অংশগ্রহণকারী সকলকে এবং পাকিস্তানি আহমদীদেরকে আমি বলবো, যারা মোহাম্মদী মসির এই জনপদে জলসায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, আপনারা নিজেদের ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে দোয়া এবং অশ্রুর ভাষা দিন এবং এটিকে চরম পর্যায়ে, পরম পর্যায়ে পৌঁছান, আর নিজেদের জীবনের স্থায়ী অংশ করে নিন, যেন এক স্থায়ী বিপ্লব আনয়নকারী হতে পারেন আপনারা। মসিমুল ইসলামের আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করছি আমি। তিনি বলেন, পৃথিবীতে এমন কোন নবী আসেননি যিনি দোয়ার শিক্ষা দেননি। দোয়া এমন একটি বিষয় যা বান্দা এবং প্রভুর মাঝে এক সেতু বন্ধন রচনা করে, খোদা এবং বান্দার মাঝে এক সম্পর্ক স্থাপন করে। এই পথে পা রাখাও কঠিন, কিন্তু যারা পা রাখে, যারা এই পথে অগ্রসর হয়, তাদের জন্য দোয়া এমন একটি বিষয় যা সেই কাঠিন্য এবং কঠোর পরিস্থিতি থেকে সহসাধ্য করে তোলে। মানুষ যখন অনবরত আল্লাহর কাছে দোয়া করে, সে ভিন্ন মানুষ হয়ে যায়, তার আধ্যাত্মিক বক্রতা দূর হয়ে সে এক ধরনের প্রশান্তি লাভ করে। মানসিক আর সকল প্রকারের বিদ্বেষ এবং রিয়া থেকে মুক্ত হয়ে যায় এবং সকল কষ্ট সে আল্লাহ তাআলার খাতিরে সহ্য করে। সেই সমস্ত কঠোরতা যা অন্যরা সহ্য করে না এবং করতে পারে না, এই শ্রেণী শুধু খোদার সন্তুষ্টির জন্য তা সহ্য করে। তখন খোদা তাআলা, যিনি রহমান, দয়ালু, রহিম, পুনঃ পুনঃ দয়াকারী, তিনি তার প্রতি স্নেহ দৃষ্টি দেন, তার সমস্ত কষ্ট এবং বক্রতাকে আল্লাহ তাআলা পঙ্কিলতাকে, প্রশান্তিতে পরিবর্তন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দোয়া করার তৌফিক দেন, আমাদের দোয়াকে তিনি গ্রহণ করুন, গ্রহণযোগ্যতার মর্যাদা দেন, আমাদের কষ্ট তিনি দূরীভূত করুন, আর সত্বর তাকে এই সব কিছুকে তিনি প্রশান্তিতে পরিবর্তন করুন। আমাদেরকে যেন সর্বদা তিনি সেই বান্দাদের অন্তর্ভুক্ত রাখেন যাদের উপর সবসময় তার স্নেহ দৃষ্টি থাকে। আজও একটি দুঃখজনক সংবাদ আপনাদেরকে দিতে হবে। মরদানে আমাদের এক আহমদি যুবককে গতকাল শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জনাব শেখ ওমর জাভেদ সাহেব। শেখ ওমর জাভেদ সাহেব শহীদ, তার পিতা শেখ জাভেদ সাহেব এবং চাচাতো ভাই শেখ ইয়াসের মাহমুদ, পিতা মাহমুদ আহমদ সাহেব শহীদের সাথে কারে দোকান থেকে 7:45 দিকে ঘরে ফিরে আসছিলেন। মোটরসাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গুলি করে তাদেরকে শহীদ করে। শহীদ মরহুম ওমর জাভেদ সাহেব পিছনের সিটে ছিলেন, তার মাথা এবং কোমরে বুলেট লেগেছে, ঘটনাস্থলে শাহাদত বরণ করেন। সামনের সিটে বসে তার পিতা এবং শেখ জাভেদ আহমদ সাহেবের বাহুতে বুলেট লাগে এবং তারা শাহাদত বরণ করেন। যিনি ড্রাইভ করছিলেন শেখ ইয়াসের মাহমুদ সাহেব, তার হাতে কাচের টুকরা লাগে এবং তিনি আহত হন। উভয়ে আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ফারেক করে দেওয়া হয়। আল্লাহ তালার ফজলে তারা সুস্থ আছেন, আল্লাহ তাদেরকে জটিলতা মুক্ত করুন এবং সত্বর আরোগ্য দান করুন। গাড়িতে প্রায় 17-18 বুলেট লেগেছে। যাই হোক, অপরাধী গুলি করার পর পালিয়ে যায়। সীমান্ত প্রদেশে এখনো এই ভদ্রতা আছে, সাধুতা আছে। মুখ্যমন্ত্রীর পিতা মোহাম্মদ আজম খান হুতবি সাহেব আহতদের দেখার জন্য আসেন আর হাসপাতালকে তাদের দিক নির্দেশনাও দেন যে এদের যেন সঠিক চিকিৎসা হয়। শহীদ মরহুমের ঘরেও তিনি যান দেখা করার জন্য। এই পরিবারের শেখ নিয়াজউদ্দিন সাহেব 1907 সনে মসিমদের হাতে বয়াত করেছেন। হযরত মসিম ইসলামের সাহাবি ছিলেন। তার দাদা মরহুমের দাদা মরহুম শহীদের দাদা শেখ নজির আহমদ সাহেব 1932 সনে দ্বিতীয় খলিফার যুগে আহমদীয়ত গ্রহণ করেন। তার সম্পর্কে আমি পূর্বে বলেছি যে শহীদ মরহুমের চাচা এবং শ্বশুর শেখ মাহমুদ আহমদ সাহেবরা 7 ভাই ছিলেন। এই পরিবারে পূর্বেও শাহাদতের ঘটনা ঘটেছে। এই পরিবারের সদস্য পূর্বেও শহীদ হয়েছেন। মারদানের মসজিদে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে তাতে শহীদ মরহুমের চাচাতো ভাই শেখ আমের রেজা, পিতা শেখ মুস্তাক আহমদ সাহেব শহীদ হন। পরে তার চাচা শেখ মাহমুদ আহমদ সাহেবকে 8 নভেম্বর 2010 সনে বিরুদ্ধবাদীরা শহীদ করে। 1974 এই পরিবারের এক সদস্য শহীদ হন। তো এই পরিবারে 1974 থেকে শাহাদাতের ঘটনা ঘটে এসেছে বা ঘটে আসছে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তালার ফজলে এই সমস্ত সমস্যার মোকাবেলা করছে। পুরো পরিবার অতি বীরত্বের সাথে পরিস্থিতির মোকাবেলা করছে। তাদের সাথে আমার যখন কথা হয় ইতিপূর্বে মনে হয় আজকে যিনি শহীদ হয়েছেন তার সাথে কথা হয়েছে, গত শাহাদাতের সময় মেয়েদের সাথে কথা বলেছিলাম, বড় সৎসাহসের সাথে বীরত্বের সাথে নিজেদের মনোভাব ব্যক্ত করছিলেন তারা ফোনে। মরমের চাচা এবং শেখ মাহমুদ আহমদ শহীদ সাহেব এবং তার সব ভাই বিভিন্ন সময় 20-এর অধিক জামাতি কেসে আসের রাহে মওলা বা খোদার পথে বন্দী হওয়ার সম্মান পেয়েছেন। শহীদ মরহুমের দুই চাচাকে একটি জামাতি মামলায় আদালত 5 বছরের শাস্তি দেয়, অথচ সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ 3 বছরের হওয়ার কথা। যাই হোক, হাইকোর্ট তাদেরকে পরে নির্দোষ খালাস করেছে, নির্দোষ আখ্যা দিয়েছে। আমি পূর্বেই বলেছি এই পরিবারের সদস্যরা অপহরণ হয়েছেন। তাদের যে ব্যবসা আছে দোকানে একবার বোমা বিস্ফোরণ ঘটানো হয়। চাচার সাথেই ব্যবসা করতেন মারদান জেলার নাজিম খেদমতে খালক এবং মহাসেব বা অডিটরও তিনি ছিলেন। সাবধান থাকতেন তারা, কেননা আমি বলেছিলাম যে মাগরেবের পূর্বে ব্যবসা বা দোকান বন্ধ করে চলে আসবেন। এদিন যখন আসছিলেন ঘরের 300-400 গজ দূরত্বেই ছিলেন। তাদের উপর তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তারা তিনি শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা 2 বছর পূর্বে তার বিয়ে হয়, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, সকল জটিলতা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং আত্মীয় স্বজনকে ধৈর্য এবং সহ্য শক্তি দান করুন। নামাজের পর ইনশাআল্লাহ তার নামাজে জানাজা গায়ে পড়াবো।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.